ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা, এ মাসের মধ্যেই গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
নতুন করে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে আরও রোহিঙ্গা ভারতে ঢুকে পড়ার চেষ্টায় আছে।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন নারীকণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলছেন যে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পরিত্যাগ করার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওয়াশিংটন তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে এই বিষয়টি খতিয়ে দেখছে যে ওই চুক্তিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনা যায় কি না। সেনেটে সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক শুনানিতে আজই ম্যাটিস বলেছেন যে এ ব্যাপারে সিদ্ধান্ত এখনো হয়নি যে আমরা ওই চুক্তিটির কোনো সংস্কার সাধন করতে পারব কিনা, নাকি প্রেসিডেন্ট এই চুক্তি থেকে বেরিয়ে আসবার সিদ্ধান্ত নেবেন। ওদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গতকাল বুধবার বলেন যে তাঁর মনে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে তার পরমাণু অস্ত্র তৈরি করতে প্রতিহত করার জন্যই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন। যুক্তরাষ্ট্রে তাঁর তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন তিনি ঠিক জানেন না আমেরিকান সিদ্ধান্ত কি হবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতিগুলোর যৌক্তিক বিশ্লেষণ করে মনে হচ্ছে না যে তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বজায় রাখার জন্য সবকিছু করতে প্রস্তুত রয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এরকম সিদ্ধান্ত নিলে তিনি কি তাঁর ব্যক্তিগত ব্যর্থতা বলে মনে করেন, ম্যাক্রো বলেন তিনি ট্রাম্পকে তাঁর নির্বাচনী প্রচার অভিযানের প্রতিশ্রুতি প্রত্যাহার করার জন্য বোঝাতে আসেননি, তিনি বরঞ্চ এ কথা প্রমাণ করতে চেয়েছেন যে ওই চুক্তিটি অর্থবহ। বুধবার আরও আগের দিকে তিনি যুক্তরাষ্ট্রের বিধায়কদের প্রতি এটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পরিত্যাগ না করে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ৪৯ মিনিটের ওই ভাষণে ম্যাক্রো বলেন ইরান কখনই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, ৫ বছরে নয়, ১০ বছরেও নয়, কখনই নয়। ম্যাক্রো যখন বহুপাক্ষিকতার বিষয় আমেরিকান ইতিহাসের প্রশংসা করেন এবং বলেন যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে একত্রে ২১ শতকের এই সব নতুন চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবিলা করতে হবে, তখন বিধায়করা হাততালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন দুই কোরিয়াকে পৃথক করা সীমান্ত লাইনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন। আগামীকাল এই দুই নেতা এক ব্যতিক্রমী শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন। মুনের চিফ অব স্টাফ আজ এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। মুন এবং কিম পনমঞ্জমে একটি প্লাজায় হেঁটে যাবেন এবং পিস হাউসে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে গার্ড অফ অনার পরিদর্শন করবেন। আশা করা হচ্ছে আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ওপর আলোকপাত করা হবে। আলোচনার পর এই দুই নেতা সীমান্ত এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে উভয় দেশের মাটি ও পানি ব্যবহার করা হবে। তারপর মুন এবং কিম দ্বিতীয় দফা বৈঠক করবেন এবং উত্তর কোরীয় প্রতিনিধি দলের বিদায়ী অনুষ্ঠানে আগত যারা তাদের নৈশ ভোজে মিলিত হবেন। মুন সরকার আশা প্রকাশ করেছেন যে ৬৫ বছরের এই অচলাবস্থার অবসান ঘটবে এই সপ্তাহের গোড়ার দিকে। দক্ষিণ কোরিয়া অপপ্রচারমূলক বার্তা এবং পপ মিউজিকের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে, যার লক্ষ্য ছিল সীমান্তের অপরপারে প্রচারণা চালানো। উত্তর কোরিয়াও এরকম আভাস দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করতে রাজি আছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশে তার সম্পদে হিসেব লুকোনোর কারণে ইসলামাবাদের হাইকোর্ট তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করেছে এবং সারা জীবনের জন্য এ ধরনের পদ গ্রহণ তাঁর জন্য নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতাচ্যুত পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের বিরুদ্ধে দেওয়া আজ ঘোষিত ওই রায়ের ৯ মাস আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একই রকম অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ইসলামাবাদ হাইকোর্টের ৩ জন বিচারকের এক প্যানেল সর্বসম্মতিক্রমে খাজা আসিফকে দোষী সাব্যস্ত করে। তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাঁর চাকরির চুক্তির কথা লুকিয়ে রাখেন, যার কারণে তিনি বিদেশি ব্যাংকের অঘোষিত অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাচ্ছিলেন। পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের নির্বাচনযোগ্য নির্বাচনে যোগ্য ঘোষিত হবার জন্য তাদের মনোনয়নপত্র স্থানীয় এবং বিদেশি সম্পত্তির হিসেব দিতে হয়। নওয়াজ শরীফের ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজের একজন ঘনিষ্ঠ সহযোগী খাজা আসিফ এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সংকল্প প্রকাশ করেছেন, তবে আইন বিশেষজ্ঞরা এ থেকে ত্রাণ পাবার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জন্য শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা এ মাসের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করার দাবি জানিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, অন্যথায় আগামী মাস থেকে তারা আবার আন্দোলন শুরু করবেন।
যদি এই মাসের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না।
নেতৃবৃন্দ আগামী সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে করা মামলায় নির্দোষ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনের মুখে 11 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এশিয়ান পার্লামেন্টেরিয়ানস ফর হিউম্যান রাইটস আসিয়ান নেতাদের প্রতি রোহিঙ্গা সংকট সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলীকে গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানিয়েছে। ঢাকা থেকে আবারও আমির খসরুর প্রতিবেদন।
বর্তমানে সিঙ্গাপুরে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনকে উদ্দেশ্য করে এতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের প্রতি এশীয় অঞ্চলের দেশগুলোর পার্লামেন্ট সদস্যদের সংগঠন এশিয়ান পার্লামেন্টেরিয়ানস ফর হিউম্যান রাইটস রোহিঙ্গা সংকট সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলীকে গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানিয়েছে। এক খোলা চিঠিতে পার্লামেন্ট সদস্যদের ওই সংস্থাটি ওই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধ, মোকাবেলা এবং কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণের উপায় খুঁজে বের করার জন্য দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর নেতৃবৃন্দ প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা সহ ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুদের সাথে আচরণ এবং তাদের উপরে পরিচালিত নিপীড়নকে এই অঞ্চলের নিরাপত্তাগত চ্যালেঞ্জের সাথে বিভিন্নভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে উল্লেখ করেছে এশিয়ান পার্লামেন্টেরিয়ানস ফর হিউম্যান রাইটস। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া অনেক রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়বার চেষ্টা করতে পারে, এই আশঙ্কায় ভারতের সীমান্তরক্ষীরা তাদের বাধা দিতে ব্যবস্থা নিচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে একথা জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সাংবাদিক গৌতম গুপ্ত।
মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসা 40,000 রোহিঙ্গা আগেই ভারতে ঢুকে পড়েছে। নতুন করে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে আরও রোহিঙ্গা ভারতে ঢুকে পড়ার চেষ্টায় আছে বলে খবর। দুই দেশের মধ্যে মোট 4,096 কিলোমিটার সীমান্তের 120টি স্পর্শকাতর জায়গা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সীমান্তরক্ষীরা। ওইসব জায়গায় আরও সীমান্তরক্ষী মোতায়েন করা হচ্ছে যাতে আরও রোহিঙ্গা ভারতবর্ষে ঢুকতে না পারে, সে বিষয়ে ভারত সচেষ্ট। সন্দেহ হচ্ছে এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মুসলিম জঙ্গি গোষ্ঠীর সদস্য। বাংলাদেশও এদের জঙ্গি যোগাযোগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ভারতে নতুন রোহিঙ্গাদের ঠেলে বাংলাদেশেই ফেরত পাঠানো হচ্ছে। এদের গ্রেপ্তার করলে তারা ভারতেরই দায় হয়ে দাঁড়াবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হোয়াইট হাউসের চিকিৎসক রিয়ার অ্যাডমিরাল রনি জ্যাকসন প্রাক্তন সৈনিকদের দপ্তরের প্রধান পদে নিয়োগের জন্য তাঁর আবেদন আজ প্রত্যাহার করে নিয়েছেন। বিধায়করা তাঁর বিরুদ্ধে কাজের সময় অসদাচরণ এবং অতিরিক্ত মদপানের অভিযোগের তদন্ত করছেন। এই আবেদন প্রত্যাহার করার সময় জ্যাকসন তাঁর বিরুদ্ধে এই আক্রমণকে মিথ্যে অভিযোগ বলে অভিহিত করেন এবং বলেন যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন সৈনিকদের স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য এই মিথ্যে অভিযোগ। জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক স্বার্থের কথা বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1963 সালে প্রেসিডেন্ট জন কেনেডির হত্যা সংক্রান্ত নথিপত্র সর্বসাধারণের কাছে প্রকাশ করার বিষয়টি বিলম্বিত করছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে আজ ট্রাম্প বলেন যে যুক্তরাষ্ট্রের মহাফেজ খানার লোকজন যারা এইসব রেকর্ড রাখার দায়িত্বে থাকেন তাঁরা জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ এবং পররাষ্ট্র বিষয়ের কারণে কিছু তথ্য প্রকাশ না করার ব্যাপারে প্রেসিডেন্টের প্রস্তাবের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সংস্কার নিয়ে চলমান বিতর্কে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি ডাকা কর্মসূচি নিয়ে আদালতের নতুন রায় এবং মুসলিম দেশের পর্যটক যুক্তরাষ্ট্রের প্রবেশ বিষয়ক নির্বাহী আদেশ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির কারণে এ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। এছাড়া যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসীদের বহর ও টেনেসি অভিবাসন অভিযান সহ অভিবাসন সংক্রান্ত কয়েকটি বিষয়ে ভয়েস অফ আমেরিকার বিভিন্ন সংবাদদাতাদের তথ্য সমন্বয় করে রিপোর্ট করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
সেলিম, এটা যেমন ডাকা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে যা বলা হচ্ছে এখন যে দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিরাপদ করা এবং সীমান্তে দেয়াল তোলার ঘোষণা দিয়ে শুরু করেছেন তার অভিবাসন সংস্কারের নানা প্রয়াস,
এবং তারপর থেকে নিয়ে বিতর্ক, বিক্ষোভ, সমাবেশ সবকিছুই শুরু হয়েছে।
হ্যাঁ, তো ট্রাম্প যখন বলেছিলেন,
আমরা ট্রাম্পের ঘোষণার শুরু দিয়েই শুরু করি আজকের আলোচনা। ট্রাম্প যেমনটি বলছিলেন, তিনি অভিবাসন মেক্সিকো সীমান্ত দেয়াল তোলার কথা,
We have to establish borders and we have to build a wall.
বলছিলেন যে আমরা বর্ডার সীমান্ত প্রতিষ্ঠা করব এবং দেয়াল তুলব। আর প্রথমেই তিনি যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে যে কয়েকটি মুসলিম দেশের অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ যেন করতে না পারে বা কড়াকড়ি আরোপ করেছিলেন। করেছিলেন ঢাকা কর্মসূচি বাতিল, যেটি ওবামা প্রশাসনের আমলে হয়েছিল। তারপরে অতি সম্প্রতি তিনি চেইন অভিবাসন বন্ধের ব্যাপারেও একটি হুমকি দিয়েছেন, যদিও এটা খুব কংক্রিট নয়, কিন্তু বলেছেন যে চেইন অভিবাসন মানে যারা যাদের বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে,
পরিবার এলে, মা বাবা এলে, তারপরে ছেলে মেয়ে, তারপরে তাদের পরিবারের আবার অনেকেই সদস্য, সব ভাই বোন,
এটিও বন্ধ করবার ব্যাপারে কিন্তু তিনি হুমকি দিয়েছেন, কিন্তু কোনটি আসলে সম্পূর্ণভাবে বাস্তবায়িত
হয়নি, চলছে আর কি সেগুলো, সেটা নিয়ে আলোচনা বিতর্ক অব্যাহত রয়েছে।
আর এই ডাকা কর্মসূচির বিষয়ে মানে খুব সাম্প্রতিক সময়ে আদালতের একটি রায় হয়েছে, যার কারণেই আজকে এই বিষয়টি আবার আলোচনায় এসেছে, যে ডাকা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের 7-8 লক্ষ তরুণ যাদেরকে ড্রিমার বলা হয়, আমরা বাংলাতে অনুবাদ করলে
তারা বাবা মার হাত ধরে খুব ছেলেবেলায় একেবারে শিশু থাকা অবস্থায় তারা এই দেশে এসেছিল এবং এখন তারা বড় হয়েছে, কলেজে হয়তো অনেকে কলেজ শেষ করছে।
আচ্ছা, বাবা মার হাত ধরে এসেছিল কিন্তু বাবা মা মার কাগজ ছিল না।
হ্যাঁ, তারা অবৈধ ছিলেন আর কি,
যার কারণে
লিগালি এই দেশে আসেননি, কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছিলেন।
হ্যাঁ,
তারা তো এই দেশে বড় হয়েছে, এই দেশে লেখাপড়া করেছে, তো সেই তরুণ তরুণী যারা বাবা মার হাত ধরে এই দেশে এসেছিল তাদের বৈধতার মেয়াদ শেষ হলে তাদেরকে বহিষ্কার করার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত একটি নির্দেশ জারি করেছে।
এই নির্দেশে ডেফারড অ্যাকশন চাইল্ডহুড অ্যারাইভাল নামে ডাকার নামে যে কর্মসূচি, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পরিষ্কার ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগে, শুরুতেই যেটি বললাম যে নানান অভিবাসন সংস্কারের বিষয়ে ঘোষণা দিয়েছিলেন যে ডাকা বাতিল করা হবে। আর এই ঘোষণার প্রেক্ষিতে নানান রকমের মামলা হয়েছে বিভিন্ন কোর্টে, নানান রকমের অ্যাপিল হয়েছে, এবং সেই অ্যাপিলের ভিত্তিতেই ডিস্ট্রিক্ট জাজ জন বেটস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন যে ডাকা কর্মসূচি বাতিলের যেটি আছে সেটি নিয়ে কথা নয়, কিন্তু নতুন করে যেন তাদের আবেদন গ্রহণ করা হয়, কারণ ওই থেকে ডাকার আন্ডারে যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন নেওয়াই বন্ধ ছিল।
কিন্তু এখন আবার নিতে বলেছে, 2012 সালে এই ডাকা শুরু হওয়া, এই কর্মসূচি শুরু হয়েছিল, তখন নতুন আবেদন গ্রহণের এই প্রথম কিন্তু প্রয়াস।
প্রথমে যে বললাম যে 7-8 লাখ যারা আবেদন করেছিল তারা তো ডাকার আওতায় পেয়েছিল আবেদনপত্র করে, সে আবেদনের রায় পেয়ে তারা বৈধতাও পেয়েছিল, সাময়িক বৈধতা এবং কর্মে ওয়ার্ক পারমিট যেটা সেটা পেয়েছিল। তারপর থেকে এই প্রথমবার নির্দেশ দেওয়া হলো যে তাদের আবেদন অবৈধ।
হ্যাঁ, কারণ বলতে চাই যে ট্রাম্প প্রশাসন যে এটাকে অবৈধ বলে বলছেন সেটাই অবৈধ, ডাকা বন্ধ করার যেটা কথা বলছেন। তো সেই নির্দেশে 90 দিনের সময় দিয়ে বলা হয়েছে যে এই নিয়ে কর্মকর্তারা আলোচনা করে যেন আদালতকে অবৈধ করেন, কেন এই ডাকা কর্মসূচিটি বন্ধ করা প্রয়োজন।
তবে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো মানে রিঅ্যাকশন আসেনি, কোনো মন্তব্য আসেনি।
তো আদালতের এই নির্দেশের পর তাদের তো কোনো জবাব পাওয়া যায়নি। তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ওবামার আমলে, প্রেসিডেন্ট ওবামার আমলে করা ওই ডাকা কর্মসূচিকে অবৈধ বলে মন্তব্য করেছেন প্রায়ই, এবং বিভিন্ন
ডাকা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য শুনতে পারি আমরা।
বেশ, আমরা শুনি।
Mexico has got to help us at the border. They're not going to help us at the border. It's a very sad thing between two countries. Mexico has got to help us at the border. And a lot of people are coming in because they want to take advantage of DACA. And we're going to have to really see. They had a great chance. The Democrats blew it.
প্রেসিডেন্ট মূলত বলছিলেন যে সম্প্রতি মেক্সিকো তাদের সীমান্তে অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে না, আর যার কারণে মানুষ সেখান দিয়ে অবৈধভাবে ঢুকছে, কাগজপত্রবিহীন মানুষজন ঢুকছে, এবং তারা এসে এই ডাকা কর্মসূচির সুযোগ নিচ্ছে অনেকে। প্রেসিডেন্ট তার বক্তব্যে এই কথা বলছিলেন, আর তিনি দোষ দিচ্ছিলেন যে ডাকা বন্ধে তিনি যে প্রয়াস চালিয়েছেন সেটি বন্ধ করা যাচ্ছে না ডেমোক্রেটদের কারণে, ডেমোক্রেটরা সহযোগিতা করছে না, দেখা যাক কি হয়, এরকম একটি মন্তব্য করেছেন।
ডাকা বাতিলের কথা ঘোষণা করে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদকে এর বিকল্প একটা কিছু ব্যবস্থা করার অনুরোধ করেছেন, এবং ডেমোক্রেট আইন প্রণেতারা তারা ডাকা কর্মসূচি বাতিলের বিরোধিতা করছেন। ডাকা বাতিল
কারণ এটা ডেমোক্রেট আমলে প্রেসিডেন্ট ওবামা
করেছিলেন, এবং 7-8 লক্ষ তরুণ তরুণী যাদেরকে ড্রিমার বা স্বপ্নাবিষ্ট বলা হচ্ছে তাদের ভবিষ্যৎ কি হবে এখন পর্যন্ত তো একেবারেই মানে কিছুই বলা যাচ্ছে না।
আচ্ছা, এই 7-8 লাখ তরুণের মধ্যে বাংলাদেশি কোনো তরুণ তরুণী আছে কিনা সেটি আমরা খুব পরিষ্কার করে জানি না। তবে বাংলাদেশে একজন অ্যাটর্নির সঙ্গে নিউ ইয়র্কে কথা তিনি প্র্যাকটিস করেন, অভিবাসন আইনজীবী অশোক কর্মকারের একটি মন্তব্য আমি শোনাতে পারি, ডাকা কর্মসূচির ভবিষ্যৎ উনি কি মনে
করেন।
আচ্ছা, অ্যাটর্নি অশোক কর্মকার যেমন বলেন,
মানে যাচ্ছে উনি ডাকার সাথে যুক্ত করতে চেয়েছিলেন যে ডাকা উনি অনুমোদন করবেন, তার পরিপ্রেক্ষিতে তাকে বর্ডার ওয়াল এবং আপনার ইমিগ্রেশন অন্যান্য যে রিফর্ম সেগুলোকে মানতে হবে। তো সেই জায়গায় এসে একটা ডেডলক ক্রিয়েট হয়েছে, সুতরাং সেই জায়গায় যেহেতু ডেডলক ক্রিয়েট হয়েছে উনি বলছেন ডাকা ডিল ডেট। তো আমার মতে যতই উনি বলুন ডাকা ডিল ডেট, বা এটাকে একটা সমাধান করতেই হবে, যারা এদেশে বড় হয়েছে দে আর মোর আমেরিকানাইজ দ্যান এনিওয়ান এলস আদার দ্যান পিপল হু আর বর্ন হিয়ার, যারা এখানে জন্মগ্রহণ করেছে তাদের বাইরে। সুতরাং এই 8 লক্ষ ছেলে মেয়েকে যারা এখানে বড় হয়েছে, যাদের কন্ট্রিবিউশন আছে, যারা চেষ্টা করছে পড়াশোনা, তাদেরকে বের করে দেওয়া আমেরিকা থেকে এটা খুব অসম্ভব ব্যাপার আমার কাছে মনে হয়। প্র্যাকটিক্যালি বোঝা এটা যে সোশ্যাল আপিভল হবে, সোশ্যাল যে এটা রিপারকাশন হবে সেটাকে কোন সরকার নিতে চাইবে বলে আমার মনে হয় না। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প আমার কাছে মনে হচ্ছে এটাকে একটা তার প্রেশারের পয়েন্ট রেখে ডেমোক্রেটদের তার কিছু মানে যে প্রপোজাল আছে সেগুলোকে মেনে নেওয়ার জন্য বাধ্য করতে চেষ্টা করছেন। সুতরাং আলটিমেটলি ডাকা ডিল হবে।
অ্যাটর্নি অশোক কর্মকারের কথার কিন্তু আপনি যেটি বললেন যে প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারণা পালনের জন্য অনেক কিছু করছেন, অ্যাটর্নি অশোকও কিন্তু সেরকমই একটি মন্তব্য করলেন, এবং শুধু ডাকা কর্মসূচি বাতিলের যে আশঙ্কা করা হচ্ছে সেটা উড়িয়ে দিলেন, তিনি বললেন যে না এটা হবে না।
কারণ
এই বিচারকও কিন্তু একই কথা
বলেছেন যে আমেরিকানরা চান ওই স্বপ্নাবিষ্ট তরুণ তরুণীরা এদেশেতেই থাকবে এবং এদেশেতে থাকুন, তাদের মধ্যে 90% হয় এই দেশের স্কুল কলেজে লেখাপড়া করেছে অথবা এখন তারা কলেজ শেষ করে কাজকর্ম জড়িত,
সেটাই
তো, তারা তো আমেরিকার কাজেই লাগছে।
তবে ডাকা কর্মসূচি বাতিলের বা যে কথা প্রথম উঠেছিল গত বছরের শেষের দিকে, বলা হয়েছিল যে 5ই মার্চের মধ্যে যারা ডাকার আওতায় আছে এই 7-8 লক্ষ তাদের আবেদনপত্র নবায়ন করে তাদের বৈধ থাকতে হবে, কিন্তু তার অনেকে হয়তো করেনি। কিন্তু ওই 5ই মার্চের সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যে ট্রাম্প প্রশাসন চেয়েছিল যে দুই পক্ষের আইন প্রণেতাদের মধ্যে একটি সমঝোতার ভিত্তিতে বিকল্প একটা কিছু তৈরি হবে,
সেটাও কিন্তু হয়নি। তরুণীকে কাজে লাগিয়ে দেওয়া যাবে এবং তাদেরকে কাজ করার অনুমতিটা দেওয়া হবে।
হ্যাঁ,
আর এর আগে কিন্তু 2টি ফেডারেল আদালত এই ডাকা চালু রাখার নির্দেশ দিয়েছিল।
জি, তো এটা তৃতীয় আদালত, এবং এবার মনে হচ্ছে যে একটু বড়সড় আকারে এটা করা হচ্ছে।
হ্যাঁ, আর সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান রিপাবলিকান আইওয়া সেনেটর
চাক গ্রেজলে ওই নির্দেশের বিরোধিতা করেছেন, কিন্তু ওই যে
এগুলো তো সব ডিস্ট্রিক্ট কোর্টের রায়, উনি বলছেন
সুপ্রিম কোর্টের রায় না হওয়া পর্যন্ত কিছু চূড়ান্ত ব্যবস্থা যাতে।
আচ্ছা, ঢাকা বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারা হাকাবি স্যান্ডার্সের একটি মন্তব্য আছে, আমরা শোনাতে পারি দর্শক শ্রোতাদেরকে।
হ্যাঁ,
সারা হাকাবি মন্তব্য করেন,
"The DACA program violates federal law. President Obama went around Congress and created the illegal DACA program. We believe the judge's ruling is extraordinarily broad and wrong on the law. What's worse is that it creates an incentive for more illegal immigrant youth to come here and causes them to expect similar judicial policies be applied to them."
তিনি বলছিলেন সারা যে বিচারকের নির্দেশটা ঠিক নয়, এটি ফেডারেল আইনের বিরোধী, এই নির্দেশ বস্তুত অবৈধ অভিবাসীদেরকে আরো সাহসী করে তুলবে আর এই দেশে আসার ব্যাপারে তারা সাহসী হয়ে যাবে। তিনি বলেন তারা ভাববে তাদেরকেও বিচারকরা এভাবে পক্ষপাত করবেন এবং তাদের সাহায্য করবেন, আর এই নির্দেশে চোরাচালানি ও অপরাধীদের জন্য সুখবর এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যার সমাধানে প্রেসিডেন্টের যে মতামত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যে পরামর্শ সেটাই বাস্তবায়নে প্রতিনিধি পরিষদের এখনই কিছু করা উচিত, এটাই বলেছেন স্যার।
তবে সব রিপাবলিকানরা কিন্তু একেবারে এটার বিরোধিতা করছেন না, না কেউ কেউ কিছু কিছু রিপাবলিকান আইন প্রণেতাও কিন্তু এর পক্ষে কথা বলছেন, যেমন এই যে ইউটার
কর্মসূচিকে বজায় রাখা।
হ্যাঁ, ইউটার রিপাবলিকান সেনেটর ওরিন হ্যাচ তিনি কিন্তু ডাকা সমর্থন করে কথা বলেছেন। তিনি বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই ডাকা কর্মসূচি করা হয়েছিল একটি নির্বাহী আদেশের মাধ্যমে, এটি কংগ্রেসে পাশ করা কোনো আইন নয়, যার কারণে তিনি বলছেন যে প্রেসিডেন্ট পরিবর্তন হলে না, প্রেসিডেন্ট ওবামা যেহেতু এটা নির্বাহী আদেশে করেছিলেন, পরের প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে এটা উল্টেও দিতে পারেন, তিনি এই কথা বলছেন। তবে তিনি বলছেন যে না, ডাকা যেন উল্টে না যায়, তিনি সেটাই চান এবং এখনো পর্যন্ত শেষ হয়নি, সেজন্য তিনি মোটামুটি স্বস্তি প্রকাশ করেছেন এই ইউটার সেনেটর।
তবে সেলিম, হোয়াইট হাউসের সঙ্গে এই ডাকা নিয়ে দুটি দলের আইন প্রণেতা যারা তাদের মধ্যে বৈঠক হয়েছে, কোন কোন বিকল্প বার করার চেষ্টা করেছেন কিন্তু সেটা সম্ভব হয়নি।
হ্যাঁ, নানান রকম দেন দরবারের চেষ্টা হয়েছে, আমরা শুনেছি যে সীমান্ত দেয়াল তৈরি করা
তার ব্যয়ভার কে বহন করবে। তো আদালতের এই নির্দেশের ফলে ডাকা কর্মসূচি নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে এবং হয়তো তখন একটা সমাধান আসতে পারে, কি বলো?
এ নিয়ে না, তা তো নিশ্চয়ই, ডাকা নিয়ে তো অ্যাটর্নি অশোক যেভাবে বললেন, তারপরে সেনেটররা যেভাবে মন্তব্য করলেন, নিশ্চয়ই এটা শেষ হবে না, কারণ এই স্বপ্নাবিষ্ট তরুণ যারা ড্রিমার যাদেরকে বলা হচ্ছে, তারা এই দেশের আমেরিকান হয়েই বড় হয়েছে এবং তারা আমেরিকান মূল্যবোধ, আমেরিকান শিক্ষা, আমেরিকান চাকুরি এগুলো নিয়েই তাদের জীবন পার করবে, এটাই সকলে আশা করছে, কারণ এই দেশে বড় হয়েছে তারা, তারাই প্রকৃত আমেরিকান।
তারা তো আমেরিকান, এখানে তারা জানে না যে বৈধ কি অবৈধ, কিন্তু তারা তো এই দেশকে ভালোবেসেই বড় হয়েছে।
এখানে আমি ইউনিভার্সিটি অফ বাফেলোর স্কুল অফ লয়ের একজন অধ্যাপকের মন্তব্য, আমার কাছে সাউন্ড বাইট নাই কিন্তু তিনি যা বলেছেন তা বলতে পারি, অনুবাদ এরকম যে এই নির্দেশ, কোর্টের নির্দেশের কথা বলছেন, যে ডাকার আওতায় থাকা তরুণ তরুণীদের স্বল্প সময়ের জন্য হলেও স্বস্তি দেবে, সহায়ক হবে, দীর্ঘমেয়াদে তা এদের জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ তিনি এই কথা বলেছেন এই কারণে যে তিনটি আদালত, ডিস্ট্রিক্ট জাজ এটার পক্ষে রায় দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে যদি এটার রায় উল্টোপাল্টা হয়ে যায় তখন এই এরা আবার স্বপ্নভঙ্গ হবে, এই কারণে এই কথা বলেছেন।
তো অভিবাসন সংস্কার বিষয়ে মানে দীর্ঘদিন থেকে চলে আসা বিতর্ক নিরসনের জন্য মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু এখন কেউ কথা বলছেন না, কারণ মধ্যবর্তী নির্বাচন তো এগিয়ে আসছে নভেম্বরে। প্রেসিডেন্ট ট্রাম্প ডাকা কর্মসূচিকে ডেমোক্র্যাটদের সৃষ্ট সমস্যা এটাই আখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন যে এই সমস্যার সমাধানে তারাই সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে এবং ডাকা গ্রহীতারা ডেমোক্র্যাটদের রাজনীতির খেলায় পরিণত হয়েছে।
হ্যাঁ, কিছুক্ষণ আগে তো প্রেসিডেন্টের বক্তব্যে শুনলামই যে ডেমোক্র্যাটরা এটাকে বন্ধ করে রেখেছে, তিনি সম্প্রতি টুইটও করেছেন একটি, প্রেসিডেন্ট টুইট করে বলেছেন যে ডাকাকে ডেমোক্র্যাটরা পরিত্যাগ করেছে, এটা খুব অন্যায়
অন্যায়,
এটা আমি কোট করলাম তার।
আবার ওই টুইটের জবাবে ওরেগনের ডেমোক্র্যাট সেনেটর রন উইন বলেছেন এটি সত্যি নয়।
হ্যাঁ,
তো গত মাসে এই নিয়ে আলোচনাকালে ডেমোক্র্যাটরা কথা বলার মানে তাদের আর কোনো উপায় ছিল না তেমন কথা বলার, আর তারা আমাদের কথা মানেনি এটা মানে বলেছেন।
ওরেগনের ওই ডেমোক্র্যাট সেনেটর কিন্তু ওই কথা আবার বলেছেন যে কিছুদিন আগে যে আলোচনা চলছিল ঢাকা নেগোসিয়েশন নিয়ে, যে সীমান্ত দেয়াল করার জন্য রিপাবলিকানরা চাপ দিচ্ছে ডেমোক্র্যাটদের,
আর ডেমোক্র্যাটকে ছাড় দিতে হবে দুই পক্ষকে,
আমরা ঢাকা করব, তোমরা সীমান্ত দেয়ালে আমাদেরকে সহায়তা করো, এই রকম একটি জায়গাতে এটা স্থির হয়েছিল, এখনো পর্যন্ত কিছু হয়নি।
তো আমাদের হাতে কি আর সময় আছে?
আমরা ঢাকা কর্মসূচি নিয়ে এই পর্যন্ত শেষ করতে পারি, কিন্তু
মুসলিম কিছু দেশের ওই যে বিধি নিষেধ ছিল
পর্যটকদের বললাম যে অভিবাসন নিয়ে নানান রকম বিষয় হচ্ছে এই সরকারের আমলে, তার ভিতরে একটি হলো মুসলিম পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ নিয়ে। এই বিষয়েও কিন্তু আদালতের একটি রায় হয়েছে, রায় না শুনানি হয়েছে গতকাল পরশুদিন
সুপ্রিম কোর্টে।
হ্যাঁ, সুপ্রিম কোর্টে। এবং এই শুনানিতে ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই মোটামুটি সমাবেশ হয়েছে। ভিতরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, আর বাইরে
যারা বিশেষ করে অনেক মুসলিম সংগঠন তারা বাইরে প্রতিবাদ করেছে আর কি।
আচ্ছা, ভেতরে যেটি হয়েছে সরকারি আইনজীবী এবং বিরোধী পক্ষীয় আইনজীবীদের মধ্যে বিতর্ক, তার মধ্যে সরকারি আইনজীবীরা বলেছেন যে প্রেসিডেন্ট তার দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে থাকা অধিকারের ভিত্তিতেই পর্যটকদেরকে যুক্তরাষ্ট্র প্রবেশে সীমিতভাবে একটি নির্দেশ দিয়েছে। তো এইগুলো বিস্তারিত আলোচনায় আমরা আরেকদিন যাব, আজকে আমার মনে হয় অধিবেশনের অন্যান্য কর্মসূচির জন্য
আলোচনা এখানেই শেষ করতে হবে।
হ্যাঁ, আলোচনা এখানেই শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
সম্প্রতি কলকাতায় ধরা পড়েছে এমন একটি চক্র যারা ভাগাড় থেকে মরা পশুর মাংস এনে অভিনব কৌশলে বাজারজাত করত। এই বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
কয়েকদিন আগে কলকাতার এক ভাগাড় থেকে কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা ভাগাড়ে পড়ে থাকা মরা পশু তুলে নিয়ে সেই সব পশুর মাংস বিভিন্ন রেস্তোরাঁয় সাপ্লাই করেছে। এই ঘটনার পর থেকে গোটা কলকাতায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষও আতঙ্কিত। পরমাশিস ঘোষ রায়, সম্প্রতি কলকাতায় 20 টন ভাগাড়ের মাংস উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে সরকারের অভিমত কি এবং এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলবেন কি?
সরকারের অভিমত হচ্ছে যেন তেন প্রকারে প্রত্যেকটা যাদেরকে এখনো পর্যন্ত পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে এবং অলরেডি ধরেছে তাদেরকে কড়া শাস্তি দেওয়ার জন্য আইন মোতাবেক তারা এগোচ্ছে। ঘটনার সূত্রপাত গত 19 এপ্রিল সকালবেলা আমাদের দক্ষিণ কলকাতার বজবজ এরিয়ার একটা পৌরসভা পরিচালিত একটা ভাগাড় থেকে একটা এসি ট্যাক্সি ভাগাড়ে চাকা বসে গেছিল। সেই চাকা তুলতে যাওয়ার সময় ওখানকার স্থানীয় মানুষজন দেখে পিছনের ডিকি থেকে কিছু প্যাকেট করা মাংস পড়ে যাচ্ছে। সেই গাড়ির ড্রাইভার ছিল শ্যামলাল। সেই গাড়িতে গাড়িটা চাকাটা বসে গেছে, গাড়িটা তুলতে গিয়ে দেখা যাচ্ছে যে কতগুলো মাংস বেরোচ্ছে এবং দুর্গন্ধযুক্ত। সাধারণ মানুষের সন্দেহ হয়, তাকে ধরে মারধর দেয়। তখন সে বলে যে রাজা মল্লিক বলে একটি ছেলে, যে বজবজ পৌরসভার আন্ডারে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করত, ওই ভাগাড় দেখভালের দায়িত্ব ছিল, ও ভাগাড়ে মরা পশু পড়লে খবর দিলে ও ট্যাক্সি করে সেটা সাপ্লাই হতো। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে পুলিশ প্রশাসন, স্থানীয় বজবজ থানা তাদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ধরপাকড় চলছিল। আজকের সবচেয়ে বড় খবর যেটা, ইতিমধ্যেই এই যে চক্র, এই চক্রের যিনি মূল পান্ডা সানি মালিক, এই ঘটনায় 6 জনকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের জেরা করে রাজাবাজারের হিন্দুস্তান কোল্ড স্টোরেজের হদিস পায় পুলিশ, সেখান থেকে আজকে অভিযান চালিয়ে 20 টন মাংস উদ্ধার হয়েছে। এসব মাংস উদ্ধারের পর জানা গেছে, পুলিশ প্রশাসন যা জানিয়েছে, ট্যাংরা, কাকিনাড়া, জগদ্দল সহ একাধিক জায়গায় পুলিশ এই মাংস সাপ্লাই দেওয়া হতো এবং এইসব জায়গাতে পুলিশ ইতিমধ্যেই হানা দিচ্ছে আরো তল্লাশি অভিযানের জন্য। এটা আজকের আপডেট খবর সন্ধ্যের পরে।
এই ঘটনা চক্রের সঙ্গে যারা জড়িত এবং প্রধান যে ব্যক্তি বলা হয়ে থাকে সে বিহারের, তো ভাগার থেকে মরা পশু নিয়ে বাজারে বিক্রি করার ঘটনায় এটা কি কেবলমাত্র কলকাতাতেই হচ্ছে নাকি আরো অন্যান্য জায়গায় এই ঘটনার খবর পাওয়া গেছে?
পুলিশের যা বক্তব্য তাতে আমরা জানতে পারছি যে শুধু এটা কলকাতা শহর কেন্দ্রিক নয়, কেননা জগদ্দল হচ্ছে পুরো নর্থ, প্রায় উত্তর 24 পরগনার এন্ড, ওদিকে রাজাবাজার তো মধ্য কলকাতা, বিষয়টা বজবজ আমাদের দক্ষিণ কলকাতার এন্ড। ধীরে ধীরে যেন এটা ছড়িয়েছে। এদের যে মূল পান্ডাকে এখনো পর্যন্ত যে 6 জনকে ধরা হয়েছে, তার মধ্যে মূল পান্ডা হচ্ছে বিহার থেকে তাকে ধরেছে। এখন মনে হচ্ছে এটাকে এর চাই আরো ছড়িয়ে হতেও পারে, পুলিশ এখনো তদন্তের স্বার্থে পুরো মুখ খুলছে না, কিন্তু আশা করছি ধীরে ধীরে বিষয়টা জানা যাবে। বিষয়টার নেতৃত্ব দিচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ডের এসপি কোটেশ্বর রাও, তিনি এবং আরো কয়েকজন কলকাতা পুলিশের আধিকারিক ব্যাপারটা, কলকাতা পুলিশের একটি অভিযান টিম অলরেডি তৈরি হয়েছে এইটা মোকাবিলায় এবং এদের ধরার জন্য।
পরমাশিস ঘোষ রায়, এই ঘটনা চক্রের সঙ্গে যারা জড়িত এবং প্রধান যে ব্যক্তি বলা হয়ে থাকে সে বিহারের, তো ভাগাড় থেকে মরা পশু নিয়ে বাজারে বিক্রি করার ঘটনায় এটা কি কেবলমাত্র কলকাতাতেই হচ্ছে নাকি আরো অন্যান্য জায়গায় এই ঘটনার খবর পাওয়া গেছে?
এটা এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যেটা জানিয়েছে যে কলকাতাতেই যে স্টোরেজে যে পাওয়া গেছে এত বড় স্টোরেজ আজকে 20 টন, এর সূত্র ধরেই আজকে মানে কলকাতা শহরতলি রাজ্যের বিভিন্ন জেলাতে তারা গোপনে তদন্তের স্বার্থে টিম পাঠিয়ে দিয়েছে জেরা করার জন্য। আমরা আগামী 2-1 দিনের মধ্যেই বুঝতে পারবো এর চাই, এর র্যাকেট কোথায় কোথায় লুকিয়ে রয়েছে। পুলিশ পুরোটা না বললেও আমাদের ধারণা, মিডিয়ার ধারণা, এর কিন্তু চাই আরো বড় জায়গায় ছড়িয়ে থাকতে পারে। কলকাতা শহরের মতন জায়গায় যদি একটা কোল্ড স্টোরেজে 20 টন মাংস পাওয়া যায় তাহলে এটা কেন ইন্টেরিয়ারে থাকতেও পারলেও থাকতে পারে।
কাঁচা মাংস বেশিক্ষণ বাইরে পড়ে থাকলেই সংক্রমণ হতে পারে এবং এটা খারাপ হয়ে যেতে পারে এবং বিষাক্ত হতে পারে, সে সম্পর্কে চিকিৎসা মহল কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কি?
আমাদের রাজ্য সরকারের পৌর যে পুর দপ্তর আছে, পুর দপ্তরের একজন চিকিৎসক অনির্বাণ রায়, যারা গ্রাসরুট লেভেলে এইসব বিষয়টা নিয়ে কাজ করে, তিনি একটা ছোট্ট প্রতিক্রিয়া আজকে আমাকে দিয়েছে। অত ডিটেলস না বললেও তিনি কি ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছে ডাক্তার অনির্বাণ রায়, আমি তার বক্তব্যটা শোনাচ্ছি।
নিশ্চয়ই,
আমি তো প্রশ্নটা শুনলাম পরামর্শী আপনার কথা হচ্ছে এটা তো সবচেয়ে হট টপিক এখন, এবং আমার যা মনে হয় সেটা হচ্ছে 1 নম্বর তো ওই খাবার তো ডেফিনেটলি ওই মাংস বা ওই জিনিসগুলো একদম হাইজিনিক নয়, কারণ পিট্রিফিকেশন কিছুটা হলে হয় ইনফেকশন, হাজার রকম ইনফেকশনের চান্স থাকবে। অ্যাকচুয়ালি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আমাদের যে মিউনিসিপ্যালিটি গুলো আছে তাদের কিন্তু ফুড ইন্সপেক্টর থাকা উচিত, এবং কথা হচ্ছে সেখানে খুব স্ট্রিঞ্জেন্ট একটা নজরদারি থাকা উচিত। সেই ব্যবস্থা কিন্তু খুব একটা স্ট্রং নয়। আমি কিন্তু এমতো অবস্থায় আমার এই মুহূর্তে যা বলবার সেটা হচ্ছে সবাইকে বলবো যারা বাইরে যেন খাবার কম খান এবং না খাওয়াই ভালো।
অনেক ধন্যবাদ, আমরা চিকিৎসক অনির্বাণের মন্তব্য শুনলাম। মাংস খেয়ে অসুস্থ হয়েছে এমন কোন খবর পাওয়া গেছে কি?
না, এই মুহূর্তে এখনো পর্যন্ত যে এই মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এরকম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি, মিডিয়া সূত্রেও পাইনি বা আমরা পুলিশের সঙ্গে যেরকম যোগাযোগ রাখছি এখনো পর্যন্ত এরকম খবর পাইনি। আমি কিন্তু কথা প্রসঙ্গে বলে রাখি, আমি বিষয়টা নিয়ে একজন আইনজ্ঞের একটা ছোট্ট প্রতিক্রিয়া পেয়েছি আর একজন হোটেল ব্যবসায়ী, সেও আমাকে একটা ছোট প্রতিক্রিয়া দিয়েছে, আমি সেটাও একটু শোনাতে চাই।
জি, আমরা শুনবো। সেই সঙ্গে আপনি কি সাধারণ মানুষের বক্তব্য পেয়েছেন? তারা নিশ্চয়ই চিন্তিত যে এ ধরনের ঘটনা ঘটছে।
না, আমি সাধারণ মানুষের সঙ্গে আজকে কথা বলেছি, কমপক্ষে 50 জন মানুষের সঙ্গে সার্ভে করার মতন ভঙ্গিতে। আমি তাদের কথা রেকর্ড না করলেও তাদের কথার প্রত্যেকের কথার একই ধরন, যে আমরা কি করে বুঝবো এটা মরা পশুর মাংস। দু একজন হোটেল ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আমরা এই জিনিসটা নিই না, কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে কোনো হোটেল ব্যবসায়ী তো নিজের বাঁচার জন্য বলবে আমরা এই জিনিসটা নিই না, আর সাধারণ মানুষই বা বুঝবে কি করে? তাদের বক্তব্য হচ্ছে যে এটা আমরা কোন একটা হোটেলে খেতে গেলে, বড় হোটেল বা ছোট হোটেল, যে মরা মাংস খাওয়াচ্ছে কিনা, মরা পশুর মাংস, সেটা আমাদের বোঝার উপায়। এইটা পুলিশ প্রশাসনকে একেবারে কড়া নজরদারি দিয়ে, যেমন মানে সেই আমরা দেখি যে কোনো জায়গায় যখন আলট্রাসোনোগ্রাফি করাতে যায় তখন বলা থাকে যে কোনোভাবে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা এখানে হয় না, তো সেরকম ভাবে প্রশাসনের তরফ থেকে যদি কোনো জায়গায় সেরকম সব হোটেলে রেস্তোরাঁয় এরকম নোটিশ দিয়ে দেওয়া থাকে তাহলে মানুষ একটা আস্থা পাবে যে এই হোটেলে আমরা খেতে পারি, এখানে নিয়মিত ইন্সপেকশন হয়। এটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, অন্তত 50 জনের সঙ্গে কথা বলে তারা একটা নিজেরা আস্থা পাওয়ার জন্য একটা প্রত্যেকেই এরম জাতীয় কথা বলেছে। আর বিষয় যেটা হচ্ছে যে হোটেল ব্যবসায়ীরা বলছে যে আমরা এটা বিক্রি করি না, তারা বলছে আমরা কিনছি না, এটা ছোটখাটো হোটেলে বিক্রি হয়। এখন ছোটখাটো হোটেলে বিক্রি হয় আর বড় হোটেলে বিক্রি হয়, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বললেই ছোট হোটেল, তাহলে কলকাতা রাজাবাজার, মধ্য কলকাতা, সেন্ট্রাল কলকাতার সবচেয়ে পশ এরিয়া রাজাবাজারের একটা কোল্ড স্টোরেজে আজকে কলকাতা পুলিশ 200 টন মাংস পেলো, তাহলে এই মাংস কোথায় যায়?
এটা একটা সাধারণ মানুষের কিন্তু একটা ভয়াবহ প্রশ্ন এবং
একটা খুব বড় প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এই মাংসগুলো এই যে কলকাতার কোল্ড স্টোরে যে 20 টন গোশত তারা পেয়েছে এই গোশতগুলো কোথায় যাচ্ছে? আপনি বলছিলেন আইন শৃঙ্খলা বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে আপনি কথা বলেছেন, তো আমরা তার মন্তব্যটা শুনিনি।
তার নাম রাজশ্রী রায়চৌধুরী, কলকাতা হাইকোর্টের একজন লয়ার, আইনজ্ঞ।
নমস্কার, আমি রাজশ্রী রায়চৌধুরী কথা বলছি, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। বিষয়টি নিয়ে বিষয়টি যথেষ্ট চাঞ্চল্যকর এবং ভীষণই দুঃখজনক যে কিছু মানুষ যাদের খাদ্যের অভাব, যাদের রোজগারের কোনো সংস্থান নেই, তারা এই ধরনের কাজকর্ম করছেন। তো এই নিয়ে বলার বিষয় হচ্ছে, একটা সেটা হচ্ছে আইনানুগ ব্যবস্থা তো অনেক কিছু নেওয়া যায়। প্রথমত তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে যুক্ত যত রকমের পারচেজার রয়েছেন, মানে যারা যাদেরকে তারা সাপ্লাই দিতেন, সে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদেরকে ফুড অ্যাডাল্টারেশন প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট 1954 সেকশন 16 এ তাদের পেনাল্টির ব্যবস্থা রয়েছে। তো সেইভাবে তাদেরকে শাস্তির বিধান করা যেতে পারে। কিন্তু এটা আইনি সমস্যার থেকেও আরো অনেক বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি সামাজিক সমস্যা, যে সামাজিক সমস্যাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই নিয়ে আরো অনেক বেশি ভাবতে হবে সরকারকে। তো আশা করব এরকম ঘটনা ভবিষ্যতে কোনোদিন ঘটবে না কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বা সারা পৃথিবীর কোনো জায়গাতেই এরকম ঘটনা ঘটা উচিত নয়। যেটা আমরা খাই, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেটার অ্যাডাপ্টেশন কখনোই উচিত নয়। শুধুমাত্র এটাই বিষয় নয়, আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমরা যে অ্যাডাল্টারেটেড ফুড খাচ্ছি সেটা শুধু আরেকজনকে বিক্রি করে বা আরেকজনকে সাপ্লাই করেই যে তারা রোজগার করছেন বা তা নয়, এটা তো আমাদেরও বাড়ি কেউ খেতে পারেন বা সেটা নিয়েও তো অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলোই সরকারকে আরো বেশি নজরদারি করতে হবে, পুলিশ প্রশাসনকে অনেক বেশি সক্রিয় হতে হবে। তো এটাই বলার।
আমরা শুনলাম আইনজ্ঞ রাজশ্রী রায়চৌধুরীর বক্তব্য। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে এখন উনি যেটা বলে যে সরকারকে অনেকটা পদক্ষেপ নিতে হবে, এটা তো ওনার সঙ্গে আমি একেবারেই সহমত। আমাদের একটু সচেতন হতে হবে। ডাক্তার অনির্বাণ রায় বলল এই মুহূর্তে রেস্টুরেন্ট রেস্তোরাঁয় খাওয়াটা বয়কট করো, তাহলে আমরা নিজেরা যেমন বাঁচবো এটা একটা কিন্তু শিক্ষা দেওয়া হবে, যে সকলকেই সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষ যদি সংঘবদ্ধ হয়
এটা অত্যন্ত চাঞ্চল্যকর একটি বিষয় এবং মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে মানুষ না করে সেজন্য কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করছে কি?
বিষয়টা কলকাতা এবং দেখা যাচ্ছে যে এটা কলকাতার ঘটনা ঘটে যাওয়া মানেই আমরা ধরে নিতে পারি পশ্চিমবঙ্গ, কিন্তু একটা আতঙ্ক মিডিয়া যেহেতু বিষয়টা খুব বড় করে বিষয় মানে মানুষকে সচেতন করার জন্য প্রচার করেছে, একটা গোটা দেশব্যাপী একটা প্রতিক্রিয়া বা একটা আতঙ্ক বা চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এটা রিজিওনাল মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি কিন্তু আজকে সারাদিন ধরেই এই দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখছি ন্যাশনাল নিউজগুলোও কিন্তু এই বিষয়টাকে হাইলাইট করে এটা তারা খবর করছে এবং তারা শিরোনাম করেছে।
পরমাশিস ঘোষ রায়, এই ধরনের মাংস বিক্রি কি কেবলমাত্র হোটেলেই করা হতো নাকি বাজারেও পাওয়া গেছে?
রেস্তোরাঁ সাপ্লাই হতো, শ্যামলালকে জেরা করে যেটা জানা গেছে, শ্যামলাল এবং রাজা মল্লিককে, এবং পুলিশ এখন পর্যন্ত আমাদের যেসব জানিয়েছে এইটা প্যাকেট করে করে হোটেলে সাপ্লাই হতো।
হোটেল ব্যবসায়ীদের সঙ্গেও আপনি কথা বলেছেন, আমরা কি তাদের প্রতিক্রিয়া শুনতে পারি?
আমাদের উত্তর শহরতলির কলকাতার যে ছোট হোটেল ব্যবসায়ী, সে স্ট্যান্ডার্ড হোটেল, সেটা ছোট্ট প্রতিক্রিয়া আমায় দিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াটা শোনাতে চাই। তার নাম হচ্ছে চন্দন দাস।
ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক, বিশেষ করে আমাদের ক্ষেত্রে খুব চিন্তার বিষয়। এরকম জঘন্য নোংরা কাজ যারা করছে প্রশাসনের কাছে তাদের চরম শাস্তি হওয়া উচিত।
যে সমস্ত হোটেলে এই ধরনের মাংস সাপ্লাই করা হতো সেই সব হোটেলের মালিক অথবা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি?
নেওয়া হয়েছে, এটা এখনো পর্যন্ত কোন হোটেল ব্যবসায়ীকে এখনো গ্রেফতার করা হয়নি, কিন্তু পুলিশ প্রশাসন তদন্তের স্বার্থে দিয়েছে কলকাতা থেকে, কলকাতার বাইরে তদন্তের স্বার্থে কোথায় কোথায় সাপ্লাই দিত, কারা মাংস নিত, এই এটা তারা গোপন রেখেছে, মিডিয়ার সামনে অলরেডি জানিয়েছে। মাংসটা সাপ্লাই দিত তাদের যেমন অ্যারেস্ট করা হয়েছে, যারা নিত তাদেরও অ্যারেস্ট করা হবে, এবং আইনানুক আইন মোতাবেক একেবারেই তাদেরকে অ্যারেস্ট করে তাদের পানিশ করা হবে, আইনের কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা একদম আমাদের যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে যে টিম গঠন করে যে অপারেশন চালাচ্ছে ধরার জন্য, তো তারা একটি
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনবেন নারী কণ্ঠ, উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। ২০১৮ সালে যে দশজন নারী আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কারে ভূষিত হন তারা হচ্ছেন আফগানিস্তানের রয়া সাদাত, গুয়েতমালার অরা লিনা ফারফান, হন্ডুরাসের ডক্টর জুলিসা ভিয়ানুয়েভা, ইরাকের আলিয়া খালাফ সালে, ইটালির সিস্টার মারিয়া এলিনা বেরিনি, কাজাকস্তানের আয়মান ওমারোভা, কসোভোর ডক্টর ফেরিদি রুশিতি, মরিটেনিয়ার লামালুমা সাইদ, রোয়ান্ডার কদলিভে মোকা সারাসি এবং থাইল্যান্ডের সিরিকান চারোয়েন সিরি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ বা আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার দিয়ে সম্মানিত করে ওই দশ নারীকে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তাদের পুরস্কার দেন। ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা মাইকেল সালিভান, যারা পুরস্কার পান তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে আমাদের বিস্তারিত জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস থেকে। সম্মানিত দশ নারীর একজন ছিলেন লামালুমা সাইদ। তিনি দাসত্বে জন্মগ্রহণ করেছিলেন, পরে লামালুমা সাইদ নাগরিক অধিকারের একজন সক্রিয় কর্মী হন। বর্তমানে তিনি মরিটেনিয়ার জাতীয় আইন পরিষদের একজন ডেপুটি। যারা লস অ্যাঞ্জেলেসে যান তাদের মধ্যে একজন ছিলেন ফেরিদি রুশিতি, তিনি কসোভোর একজন চিকিৎসক। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে কসোভোতে যে গণহত্যা, ধর্ষণ আর নিপীড়ন হয় এবং তখন যারা প্রাণে বেঁচেছেন তাদের সঙ্গে তিনি কাজ করেন। সে সময় ইউগোস্লাভ ও সার্ব বাহিনী, আলবেনীয় জাতিগোষ্ঠীর লোকজন যারা বিদ্রোহী যোদ্ধাদের সমর্থন দিয়েছে বলে সন্দেহ করা হয় তাদের লক্ষ্য করে নির্যাতন চালায়। ফরিদি রশিদি বলেন,
And the stories of the mother, the story of the girls, of children, of parents that I heard really affected me a lot and sometimes I cried with them, I shared emotion with them.
মায়েদের, মেয়েদের, শিশুদের, মা বাবাদের কথা আমি শুনেছি। তাদের কাহিনী আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। আমি তাদের সঙ্গে কেঁদেছি, আমি তাদের অনুভূতি শেয়ার করেছি। শরণার্থীদের, বিশেষ করে মহিলাদের সাহায্য করার জন্য ফরিদি রশিদি একটি কার্যক্রম শুরু করেন। তাদের বিভিন্ন ধরনের সাহায্য দেওয়ার কথা তিনি বললেন। ফরিদি রশিদি,
psychotherapy, medical therapy, legal aid when it's needed, social support as well as empowerment program because majority of those women
তিনি বললেন, মানসিক চিকিৎসা, চিকিৎসা, প্রয়োজন মতো আইনগত সহায়তা, সামাজিক সহায়তা ও ক্ষমতায়নের জন্য কার্যক্রম ইত্যাদি দেয়া হয় তাদের। এর কারণ অধিকাংশ মহিলা ও মেয়েরা দুর্ভাগ্যবশত প্রচণ্ড দারিদ্র অবস্থায় আছে। ১৯৯৪ সালে রোয়ান্ডা গণহত্যার ফলে এক মহিলা এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেন যাতে যারা ওই গণহত্যা চালিয়েছিল তাদের বিচার করা হয়। তিনি রোয়ান্ডার এক সমাজকর্মী, নাম গডিলিয়েভ মোকা সারাসি। ওই মহিলার স্বামী ও কন্যাকে হত্যা করা হয়। অনুমান করা হয় যে গডিলিয়েভ মোকা সারাসি একজন সক্রিয় কর্মী বলেই হয়তো তার স্বামী ও কন্যাকে হত্যা করা হয়েছিল। যারা ধর্ষণের শিকার হন তাদের নিয়ে এবং তাদের সন্তানদের নিয়ে তিনি এখন কাজ করেন। গডিলিয়েভ মোকাসারাসি বললেন,
First to identify them and then to get them to become members of forums where they can meet together and deal with the trauma that they have been through.
তিনি দোভাষীর মাধ্যমে বললেন, প্রথমে তাদের শনাক্ত করা এবং তারপর তারা যেন ফোরামের সদস্য হন তা নিশ্চিত করা হয়। ফোরামে তারা একত্রিত হতে পারেন এবং ফোরামের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ করতে পারেন। তারা যে মানসিক ও দৈহিক আঘাত পেয়েছেন তারা তা মোকাবিলা করতে পারেন। যারা যৌন সহিংসতার শিকার হন তাদের পক্ষে অপরাধীদের বিচার করার জন্য হন্ডুরাসের একজন ফরেনসিক প্যাথোলজিস্ট বা রোগ বিদ্যাবিদ এবং কাজাকস্তানের একজন ফৌজদারি আইনজীবী কাজ করে যাচ্ছেন। কাজাকস্তানের আইমান উমারোভা হচ্ছেন ফৌজদারি আইনজীবী। তিনি বললেন,
ফর কাজাক উইমেন সেক্স ভায়োলেন্স উইল বি ওয়াজ অ্যাজ এ টাবু and so it is important to
তিনি বললেন, কাজাক মহিলাদের জন্য যৌন সহিংসতার কথা বলাটা যেন একটা নিষিদ্ধ ব্যাপার, তাই লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে এখন খোলাখুলি কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। আইমান উমারোভা বলেন, পুরনো কিছু চিন্তা ধারণা এখনও রয়েছে, তবে তার দেশে এখন যারা সোচ্চার, যারা খোলাখুলি কথা বলেন, তাদের সুরক্ষার জন্য বলিষ্ঠ আইন রয়েছে। আইনজীবী উমারোভা বলেন,
many cases finished without suitable compensation.
তিনি বললেন, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে মামলা শেষ হচ্ছে তবে যারা যৌন সহিংসতার শিকার হয়েছেন তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাচ্ছেন না। আইনজীবী উমারোভা তার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। লস অ্যাঞ্জেলেস ফোরামের সঞ্চালক বলেন, এই মহিলারা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অন্যান্যদের অনুপ্রাণিত করেন। নেশন বিল্ডার সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়া অ্যান্ড্রেস বলেন,
whether it feels small in comparison to what some of these women may have experienced in their lives and their countries but when you suppress or silence women and girls anywhere it has a dramatic impact on the entire
তিনি বললেন, এই মহিলাদের যে সব অভিজ্ঞতা তারা তাদের দেশে যা করেছেন সেই অনুপাতে হয়তো কিছু ঘটনা তেমন বড় মনে হয় না, কিন্তু আপনি যখন মহিলাদের বা মেয়েদের দমন করেন তা যেখানেই হোক সারা বিশ্বে তার একটা নাটকীয় প্রভাব পড়ে। লিয়েন্ড্রেস বলেন, এই মহিলা সক্রিয় কর্মীরা সারা বিশ্বে প্রভাব রাখছেন।
পাকিস্তানে ফুটবল খেলা খুব জনপ্রিয়, যদিও পুরুষদের খেলা বলেই বেশি বিবেচিত। করাচির একটি শহরে তরুণীদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে ফুটবল। ভয়েস অফ আমেরিকার শায়ান সেলিমের রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
সারা বিশ্বে ফুটবল হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, তবে তা অনেকাংশেই পুরুষদের খেলা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে মহিলা ফুটবল লীগ গড়ে উঠতে দেখা যায় না। তবে কিছুদিন আগে বাংলাদেশের মহিলা ফুটবল দল আন্তর্জাতিকভাবে বিজয় এনেছে। আর ওদিকে উপমহাদেশের আরেকটি দেশ পাকিস্তানের করাচি শহরের লিয়ারি এলাকায় ফুটবল জনপ্রিয় হয়ে উঠেছে মেয়েদের মধ্যে। যেখানে সূর্য ওঠা থেকে আরম্ভ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এলাকার ছেলেরা ফুটবল নিয়ে মাঠেই থাকে, সেখানে মেয়েদের ফুটবল খেলতে দেখা অবাক হবার মতোই দৃশ্য। হ্যাঁ, লায়ারি শহরের এই রক্ষণশীল পরিবেশে দেখা গেল এক কিশোরী মেহজাবিন মোহাম্মদকে। সে বোরখা এবং হিজাব পরেই মাঠে এলো এক হাতে ফুটবল নিয়ে।
When I go out to play football, people say this game is not meant for girls. Even my cousin stopped me from playing football. But my father supports me and I fear no one. I love to play football and wish to have ground exclusively for girls, so that Liari may become safe and there is security and girls could have their own lockers where they could change.
Rooms, changing rooms.
Mehzabin bollo, যখন আমি খেলতে মাঠে নামি তখন অনেকেই আমাকে বলে যে এটা মেয়েদের খেলা নয়। এমনকি আমার চাচাতো মামাতো ভাইরা আমার ফুটবল খেলা বন্ধ করাতে চেয়েছিল। তবে আমার বাবা আমাকে সমর্থন করেছে, সাহস জুগিয়েছে। আমি কাউকে ভয় করি না, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমি আশা করি যে লেয়ারিতে মেয়েদের ফুটবল খেলার জন্যে আরও সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে, মাঠে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, নিজস্ব লকার থাকবে যেখানে জামাকাপড় বদলানোর ব্যবস্থা থাকবে। রাস্তায় ছেলেদের খেলা দেখতে দেখতে ফুটবল খেলার প্রতি মেহজাবিনের ভালোবাসা জন্মায়। তবে তার আগ্রহ আরও বেড়ে যায় যখন সে টেলিভিশনে আন্তর্জাতিক খেলা দেখা শুরু করে। পাকিস্তানে মেয়েদের ফুটবল খেলা একদমই নতুন, তাই মেয়েদের জন্য নিজস্ব কোনো ফুটবলের মাঠ নেই। ছেলেদের খেলা শেষ না হওয়া পর্যন্ত মেয়েদের অপেক্ষা করতে হয় মাঠে নামার জন্য, তাও আবার মাত্র এক ঘন্টার জন্য খেলার সুযোগ পায়। এরকম প্রতিকূল পরিবেশ সত্ত্বেও মেয়েদের ফুটবল খেলার দলটি দমে যায়নি।
I have been playing football for the last 2 years. I convinced my father that girls can also do everything that the boys can.
একজন মহিলা ফুটবল খেলোয়াড় মাডিয়া কাইয়ুম বললেন, আমি গত 2 বছর ধরে ফুটবল খেলছি। আমি আমার বাবাকে বোঝাতে পেরেছি যে মেয়েরাও ছেলেদের মতো সবকিছুই করতে পারে। আরেকজন মহিলা ফুটবল খেলোয়াড় হুমা আলী বললেন,
I buy my shoes, football and other gear from my pocket money so that I could play comfortably.
তিনি বললেন, আমি আমার হাত খরচের টাকা দিয়ে আমি ফুটবল, আমার জুতো এবং অন্যান্য সরঞ্জাম কিনে থাকি যাতে করে আমি স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারি। এই মহিলা ফুটবল দলের আরেকজন খেলোয়াড় বললেন, ব্রাজিলের ফুটবল খেলোয়াড় নেইমারকে দেখে তার ফুটবল খেলার আগ্রহ বেড়েছে।
Mera favorite player Neymar
hai. I developed my interest in football after watching Brazilian player Neymar. I want to play like him and that is why I am here playing football.
হ্যাঁ, তিনি নাইমারের মতোই খেলতে চান এবং এ কারণেই তিনি বলছেন তিনি তার খেলা আরম্ভ করেছেন। এই মহিলা ফুটবল দলের কোচ সিরাজ রাজা বললেন,
লিয়ারি মে বিলকুল সুনা জাতা হ্যায় কি লড়কো মে
দিস গার্লস আর রিয়েলি ইগার টু লার্ন দে ওয়ান্ট টু ডু হোয়াট এভার দে সি দ্য কোচ ডুইং এন্ড আস্ক হিম হাউ ইট ইজ ডান দে ওয়াচ ম্যাচেস এন্ড দেয়ার আফটার দে ট্রাই প্র্যাকটিস দ্য সেম মুভস।
তিনি বললেন, এই মেয়েরা ফুটবল খেলার কলা কৌশল শিখতে অধীর আগ্রহী। কোচ যা করছে তাই তারা করতে চেষ্টা করে এবং জিজ্ঞাসা করে এটা কিভাবে করা হচ্ছে। তারা ফুটবল ম্যাচগুলো দেখে এবং সেই কসরত তাদের খেলায় প্রয়োগ করার চেষ্টা করে। লিয়ারি শহরটি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে পাকিস্তানের নাম করা তারকা ফুটবল খেলোয়াড়দের উপহার দিয়ে। তবে এখন এই মহিলা ফুটবল দলের তরুণীরা একই প্রত্যাশা করে। একজনকে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলল, আজ না হয় কাল আমাদের এই মহিলা ফুটবল দলটি পুরুষদের ফুটবল দলের মতো তারকা খ্যাতি পাবে।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের দায়িত্ব মুখ্যত ছিল বিবাদমান দলগুলিকে একে অন্যের কাছ থেকে সরিয়ে রাখা। তবে আজ সেই মিশন হয়েছে অনেক সংকটজনক এবং অনেক জটিল। আজ বহুমাত্রিক শান্তি মিশন শুধুমাত্র শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত নয়, তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়াকরণ, জনসাধারণকে রক্ষা, নিরস্ত্রীকরণে সহায়তা, প্রাক্তন যোদ্ধাদের সামরিক অংশগ্রহণে অব্যাহতি ও তাদের সংযুক্তিকরণ প্রক্রিয়ায় সাহায্য করা, নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা দান, মানবিক অধিকারের প্রসার ও রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মতো বহু নানাবিধ গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করতে হয়। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব বটে। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত বছর সহিংসতায় প্রাণ দিতে হয়েছে 56 জন শান্তিরক্ষী সদস্যকে। তাই এটা বাস্তবমুখী যে এই বিশ্বের সত্যিকারের জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের মোতায়েনের আগে তাদেরকে অবশ্যই সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। ফেব্রুয়ারি মাসের শেষে এবং মার্চের গোড়ার দিকে 30টির অধিক দেশ থেকে 1000-এর বেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শান্তি দূত ফোর নামের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শান্তিদূত একটি বহুজাতিক শান্তিরক্ষী মহড়া যার মাধ্যমে অংশগ্রহণকারীরা শান্তিরক্ষী অভিযানে মোতায়েনের পর পরিস্থিতি মোকাবেলায় সম্যক ধারণা নিতে পারবেন। এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনসের মাধ্যমে, যাকে সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সমর্থন পুষ্ট গ্লোবাল পিস ইনিশিয়েটিভ। শান্তিদূত ফোর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ইনস্ট্রাক্টরদের কাছ থেকে বাস্তবমুখী অভিজ্ঞতা জানবার সুযোগ পেয়েছিলেন। বহুজাতিক এই মহড়া ও প্রশিক্ষণ সুযোগ এনে দিয়েছিল আন্তর্জাতিক পরামর্শকদের অভিজ্ঞতা, দক্ষতা ও টেকনিকের আদান প্রদান পর্যবেক্ষণ করার। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মেজর জেনারেল জেমস ওয়েফার্ড বলেন, যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ড এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল ইনিশিয়েটিভ বাস্তবমুখী শান্তিরক্ষী বাহিনীর অভিযানে অংশ নিতে, বহুজাতিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে সহায়তা প্রদানে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছে। শান্তিদূত চার মহড়া আমাদের বন্ধুত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ করবে এবং সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বহুজাতিক অংশীদারিত্ব জোরদার করতে সহায়ক হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলছেন যে 2015 সালের ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পরিত্যাগ করার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওয়াশিংটন তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে এই বিষয়টি খতিয়ে দেখছে যে ওই চুক্তিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনা যায় কিনা। ওদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল বুধবার বলেন যে তার মনে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে তার পরমাণু অস্ত্র তৈরি করতে প্রতিহত করার জন্য ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন। যুক্তরাষ্ট্রে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন যে তিনি ঠিক জানেন না আমেরিকান সিদ্ধান্ত কী হবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতিগুলোর যৌক্তিক বিশ্লেষণ করে মনে হচ্ছে না যে তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বজায় রাখার জন্য সবকিছু করতে প্রস্তুত রয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এরকম সিদ্ধান্ত নিলে তিনি কি তার ব্যক্তিগত ব্যর্থতা বলে মনে করেন, ম্যাক্রো বলেন তিনি ট্রাম্পকে তার নির্বাচনী প্রচার অভিযানের প্রতিশ্রুতি প্রত্যাহার করার জন্য বোঝাতে আসেননি, তিনি বরঞ্চ একথা প্রমাণ করতে চেয়েছেন যে ওই চুক্তিটি অর্থবহ। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কবে হবে সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গ সরকার আর রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘ দড়ি টানাটানির শেষে বৃহস্পতিবার বিকেলে ঘোষিত হল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে 14 মে আর ভোট গণনা হবে 17 মে। যদি প্রয়োজনে পুনর্নির্বাচন দরকার হয় তাহলে তা হবে 16 মে। রাজ্যের কাছে সর্বাংশে মাথা নিচু করে কমিশন একদিনেই ভোট গ্রহণ করতে রাজি হয়ে গেল। কমিশন নিরাপত্তার স্বার্থেও তিন বা অন্তত দুদিনে ভোট গ্রহণের দাবি যে জানিয়েছিল তা থেকে সরে এলো তারা। সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন প্রহসন চলছে। কংগ্রেস নেতা আব্দুল মান্নানও কমিশনের এই আত্মসমর্পণে অখুশি। নানান মহলের আশঙ্কা ভোট নিয়ে গণ্ডগোল এখানেই থামছে না, হয়তো কেউ না কেউ আদালতে ফের যেতে পারে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন দুই কোরিয়াকে পৃথক করা সীমান্ত লাইনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। আগামীকাল এই দুই নেতা এক ব্যতিক্রমী শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন। মুনের চিফ অব স্টাফ আজ এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। মুন এবং কিম পানমানজুমে একটি প্লাজায় হেঁটে যাবেন এবং পিস হাউসে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে গার্ড অফ অনার পরিদর্শন করবেন। আশা করা হচ্ছে আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির উপর আলোকপাত করা হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশে তার সম্পদে হিসেব লুকোনোর কারণে ইসলামাবাদের হাইকোর্ট তাকে ওই পদ থেকে বরখাস্ত করেছে এবং সারা জীবনের জন্য এ ধরনের পদ গ্রহণ তার জন্য নিষিদ্ধ করেছে। ইসলামাবাদ হাইকোর্টে তিনজন বিচারকের এক প্যানেল সর্বসম্মতিক্রমে খাজা আসিফকে দোষী সাব্যস্ত করে। তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার চাকরির চুক্তির কথা লুকিয়ে রেখেছিলেন, যার কারণে তিনি বিদেশি ব্যাংকে অঘোষিত অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা দিয়েছেন। হোয়াইট হাউসের চিকিৎসক রিয়ার অ্যাডমিরাল রনি জ্যাকসন প্রাক্তন সৈনিকদের দপ্তরের প্রধান পদে নিয়োগের জন্য তার আবেদন আজ প্রত্যাহার করে নিয়েছেন।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকাস এবং ফেসবুকে সহায়তা করেছেন সাবরিনা চৌধুরী। সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.